বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি।
বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সৌভাগ্যের শ্রেণী,
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো সৌভাগ্যের সিঁড়ি শীর্ষক ধারাবাহিক আয়োজনের তৃতীয় পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সবচেয়ে প্রিয় ছাত্র ও উত্তরাধিকারী আলী আলাইহিস সালামকে সম্বোধন করে বলেছেন, হে আলী, মিথ্যা কারণে আল্লাহকে নিয়ে কসম করবে না, আর সত্যের ক্ষেত্রেও আবশ্যক না হলে তা করবে না। আল্লাহকে তোমাদের কসমের হাতিয়ারে পরিণত করো না, কেননা যে ব্যক্তি আল্লাহকে নিয়ে মিথ্যা কসম করে আল্লাহ তার প্রতি রহম করেন না এবং তার প্রতি সদয় হন না। হে আলী, আগামীকালের জীবিকা নিয়ে দুঃখ করো না, কারণ প্রত্যেক আগামীকালের সাথে তার জন্য নির্ধারিত জীবিকাও এসে পড়ে। হে আলী, গোয়ার তুমি থেকে দূরে থাকো, এর গোড়ায় মূর্খতা আর পরিণামে অনুশোচনা। হে আলী, দাঁত মাজতে ভুলো না, কারণ দাঁত মাজার ফলে মুখ পবিত্র হয়, আল্লাহ সন্তুষ্ট হন এবং চোখের জ্যোতি বাড়ে। আর দাঁত খিলাল করার কারণে তুমি ফেরেশতাদের প্রিয় হবে, কারণ যে ব্যক্তি খাবার পর দাঁত খিলাল করে না তার মুখের দুর্গন্ধে ফেরেশতারা বিরক্ত হয়।
হে আলী, রাগান্বিত হয়ো না, আর যদি রাগান্বিত হও তাহলে বসে পড়ো এবং আল্লাহর বান্দাদের উপর তার ক্ষমতার কথা এবং তাদের প্রতি তার ধৈর্যের কথা চিন্তা করো। আর যখন তোমাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তোমার ক্রোধকে দূরে ঠেলে দাও এবং ধৈর্য ও সহিষ্ণুতায় প্রত্যাবর্তন করো। হে আলী, তোমার নিজের জন্য যা কিছু ব্যয় করো তার মধ্যে আল্লাহর সন্তুষ্টিকে উদ্দেশ্য করো, যাতে আল্লাহর কাছে তোমার জন্য সঞ্চয় হয়। হে আলী, নিজ পরিবার, প্রতিবেশী এবং যাদের সাথে ওঠা বসা ও কথাবার্তা বলো তাদের সাথে সদাচরণ করবে, যাতে আল্লাহর কাছে সেগুলো সঞ্চিত দেখতে পাও। হে আলী, যা কিছু নিজের জন্য পছন্দ করো না তা অন্যের জন্য কামনা করো না, আর যা কিছু নিজের জন্য পছন্দ করো তা তোমার ভাইয়ের জন্যও চাও, যাতে তোমার বিচারে ন্যায়বান হতে পারো এবং তোমার ন্যায় বিচারে সুবিচারক হতে পারো, আর আসমানবাসীর কাছে প্রিয় হতে পারো আর জমিনবাসীর বুকে বন্ধুর আসন করে নিতে পারো। আমার এই ওসিয়তকে সংরক্ষণ করো, মহান আল্লাহ চাহেন তো।
শ্রোতা ভাই বোনেরা, শামন ইবনে লাভি ইবনে ইয়াহুদা নামক একজন পাত্রের নানা প্রশ্নের জবাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যেসব অমূল্য বক্তব্য রেখেছিলেন সেগুলোর কিছু প্রধান অংশ এখানে তুলে ধরব। শামন ঈসা আলাইহিসাল্লামের জনৈক হাওয়ারির বংশধর ছিলেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের কাছে অনেক প্রশ্ন তুলে ধরেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তার সব প্রশ্নের জবাব দিয়েছিলেন, ফলে শামন তাঁর প্রতি ঈমান আনেন এবং তাঁর নবুওয়াতকে সত্য বলে স্বীকার করে নেন। এক পর্যায়ে শামন বলেন, আমাকে বলুন দেখি আকল তথা বুদ্ধিবৃত্তি কি এবং তার প্রকৃত স্বরূপ কি, তা থেকে কি নির্গত হয় এবং কি নির্গত হয় না, সেগুলোর সব শ্রেণীর ব্যাখ্যা দিন। রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেন,
আকল হল অজ্ঞতা এবং নাফসের একটি বাঁধন। নাফস বা প্রবৃত্তি জঘন্যতম জন্তুর ন্যায়, যদি এই বাঁধন না থাকে তাহলে তা পাগলা কুকুর হয়ে যায়। সুতরাং আকল হল অজ্ঞতার বাঁধন। আল্লাহ আকলকে সৃষ্টি করলেন এবং তাকে বললেন সামনে ফেরো, সে ফিরল। তাকে বললেন পেছনে ফেরো, সেও পেছনে ফিরল। আল্লাহ বললেন, আমার মহিমা ও মর্যাদার শপথ, তোমার চেয়ে বড় এবং অধিক অনুগত কোনো সৃষ্টিকে আমি সৃষ্টি করিনি, তোমাকে দিয়েই শুরু করব এবং তোমাকেই নিজ দরগাহে ফিরিয়ে আনব। পারিশ্রমিক এবং সওয়াব তোমার জন্যই, শাস্তিও তোমার ভিত্তিতেই হবে। আকল থেকে ধৈর্য ও সহিষ্ণুতা নির্গত হল, আর ধৈর্য থেকে জ্ঞান, আর জ্ঞান থেকে চিন্তার পরিপক্কতা, আর চিন্তার পরিপক্কতা থেকে চারিত্রিক পবিত্রতা, আর চারিত্রিক পবিত্রতা থেকে আত্মসংযম, আর আত্মসংযম থেকে লজ্জা, আর লজ্জা থেকে ব্যক্তিত্ব ও স্থিরচিত্ততা, আর ব্যক্তিত্ব ও স্থিরচিত্ততা থেকে অব্যাহতভাবে সৎ কাজে প্রবৃত্ত হওয়া, আর অব্যাহতভাবে সৎ কাজে প্রবৃত্ত হওয়া থেকে মন্দ কাজকে ঘৃণা করা, আর মন্দ কাজকে ঘৃণা করা থেকে উপদেশদাতার উপদেশ মেনে চলা। এ হলো কল্যাণের দশটি শ্রেণী। এই প্রত্যেক শ্রেণীর আবার দশটি করে প্রকার রয়েছে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আরো বলছিলেন, ধৈর্য ও সহিষ্ণুতা থেকে আসে এক, সুন্দর বৈশিষ্ট্য সজ্জিত হওয়া, দুই, পুণ্যবানদের সাথে ওঠা বসা, তিন, লাঞ্ছনা দূরীকরণ, চার, নীচতা থেকে নির্গমন, পাঁচ, কল্যাণের প্রতি ঝোঁক, ছয়, উচ্চতর মর্যাদার নিকটবর্তী হওয়া, সাত, মার্জনা, আট, অবকাশ প্রদান, নয়, সদাচার, দশ, নীরবতা। বুদ্ধিমান ব্যক্তির সহিষ্ণুতা থেকে এসব নির্গত হয়, আর জ্ঞান থেকে নির্গত হয় এক, অভাবহীনতা, এমনকি যদি নিঃস্ব হয়ে থাকে, দুই, দানশীলতা, যদিও সে কৃপণ থাকে, তিন, ব্যক্তিত্ব ও ভাবমূর্তি, যদিও সে বিনয়ী থাকে, চার, সুস্থতা, যদিও সে রুগ্ন থাকে, পাঁচ, নৈকট্য, যদিও সে দূরে থাকে, ছয়, লজ্জাশীলতা, যদিও সে মুখরা থাকে, সাত, মর্যাদাশীলতা, যদিও সে অধীনস্থ হয়, আট, আভিজাত্য, যদিও সে নীচ বংশের হয়ে থাকে, নয়, প্রজ্ঞা, এবং দশ, যোগ্যতা, সুযোগ সুবিধা ও সময়ের সদ্ব্যবহার। এগুলো হল আকল সমৃদ্ধ বা বিবেকবান ব্যক্তির জ্ঞানের ফল। সুতরাং ধন্য হোক সেই ব্যক্তি যে আকলকে প্রয়োগ করেছে এবং জ্ঞান লাভ করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আরো বলছিলেন,
আর চিন্তার পরিপক্কতা থেকে নির্গত হয় এক, অবিচলতা, দুই, হেদায়েত, তিন, সৎকর্মশীলতা, চার, সংযমশীলতা, পাঁচ সফলতা, ছয় মধ্যপন্থা, সাত মিতাচার, আট পারিশ্রমিক ও সওয়াব, নয় মর্যাদা এবং দশ আল্লাহর দিনকে অনুধাবন। এগুলো বিবেকবান ব্যক্তি তার চিন্তার পরিপক্কতা থেকে লাভ করে। ধন্য হোক সেই ব্যক্তি যে সঠিক পরিকল্পনার ভিত্তিতে চলে। আর চারিত্রিক পবিত্রতা থেকে যা যা উচ্চারিত হয় সেগুলো হল: এক সন্তুষ্টি, দুই প্রশান্তি, তিন উপকার লাভ, চার শান্তি, পাঁচ যাচাই বা সতর্ক অনুসন্ধান, ছয় বিনয়, সাত আল্লাহর স্মরণ, আট চিন্তা গবেষণা, নয় বদান্যতা, দশ উদারতা। এগুলো বিবেকবান ব্যক্তির চারিত্রিক পবিত্রতা থেকে উচ্চারিত হয় আর সে আল্লাহর প্রতি ও নিজের ভাগ্যের প্রতি সন্তুষ্ট থাকে। আর আত্মসংযম থেকে যা যা উচ্চারিত হয় সেগুলো হল: এক কল্যাণ চিন্তা, দুই বিনয়, তিন সংযম, চার তওবা, পাঁচ বোধশক্তি, ছয় শিষ্টাচার, সাত সদাচার, আট বন্ধুত্ব, নয় কল্যাণকর এবং দশ সুয়াচার ব্যবহার। এগুলো বিবেকবান ব্যক্তি তার সম্ভ্রম থেকে লাভ করে। ধন্য সেই ব্যক্তি যার প্রভু তাকে আত্মসংযমের বৈশিষ্ট্য দিয়ে সম্মানিত করেন।
জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
এ সংক্রান্ত গত অনুষ্ঠানে আমরা ইসলামের প্রাথমিক যুগে ইরানের খ্যাতনামা বেশ কিছু বিজ্ঞানীর গবেষণা কর্ম এবং ইসলাম পূর্ব যুগে গ্রিক সহ অন্যান্য জাতির গণিতশাস্ত্র গবেষণায় ইরানীদের ভূমিকা ও অবদানের বিষয়টি তুলে ধরেছিলাম। আজও আমরা এর সংক্রান্ত আলোচনা অব্যাহত রাখব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
খ্রিস্টপূর্ব ষষ্ঠ ও সপ্তম শতাব্দীতে প্রাচীন পারস্য তথা আজকের ইরানের শিল্প সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞানের আলো ইরাক ও উত্তর আফ্রিকা থেকে শুরু করে গ্রিস ও ইউরোপের আরও অনেক দেশে ছড়িয়ে পড়েছিল। খ্রিস্টপূর্ব পঞ্চম ও ষষ্ঠ শতকে গ্রিসের সঙ্গে ইরানের অত্যন্ত ঘনিষ্ঠ সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে। এরপর আলেকজান্ডার ইরান আক্রমণ করলে গ্রিস ও ইরানের মধ্যকার সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় হয়। প্রাচীন পারস্যে পার্থিয়ানদের শাসনকালে সিস্তান থেকে একদল পণ্ডিত ভারতে যান এবং ভারতে গণিত ও জ্যোতিষশাস্ত্রের ভিত্তি স্থাপন করেন। তারা মাগ ব্রাহ্মণ নামে খ্যাতিমান ছিলেন। মনে করা হয় পরবর্তীতে ভারতের বিখ্যাত জ্যোতির্বিদ ও গণিতবিদ ব্রহ্মগুপ্ত ছিলেন মাগ ব্রাহ্মণেরই অবশিষ্ট ধারা। প্রকৃতপক্ষে প্রাথমিক যুগে গণিত শাস্ত্রের ব্যবহার ছিল খুবই ক্ষুদ্র পরিসরে এবং মানুষের দৈনন্দিন জীবনের চাহিদার সাথে এগুলো সম্পর্কিত ছিল। যেমন গৃহপালিত পশু গণনা করা, কৃষিভূমি ভাগ করা, উপাসনালয় ও ঘর নির্মাণ, নদী বা খাল পারাপারের জন্য বাঁশ কাঠের ব্রিজ বানানো, কখনো কখনো বাঁধ নির্মাণ, যুদ্ধের সরঞ্জাম তৈরি প্রভৃতি ক্ষেত্রে হিসাব নিকাশের জন্য গণিতের ব্যবহার ছিল।
এরপর মানব সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে গণিতের পদ্ধতিতেও পরিবর্তন আসে এবং ব্যবসা বাণিজ্য, অর্থ লেনদেন, জাহাজ নির্মাণ প্রভৃতি ক্ষেত্রে উন্নত গণিতের ব্যবহার শুরু হয়। এটা খুবই স্বাভাবিক যে নগর সভ্যতা এবং শক্তিশালী সরকার ব্যবস্থা গড়ে ওঠার একই সময়ে মানুষের প্রয়োজনে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলার জন্য গণিতের ব্যবহার হয়ে আসছে। কিন্তু আগেকার যুগে সংখ্যার হিসাব কেবলমাত্র মানুষের সাধারণ দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে কাজে লাগত। অর্থাৎ আজকের যুগের মতো অতীতে গণিতের তাত্ত্বিক ব্যবহার ছিল না। বলা যায় গণিতের তাত্ত্বিক ব্যবহার শুরুর পর এই শাস্ত্র জ্ঞান বিজ্ঞান ও সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখতে শুরু করে।
খ্রিস্টপূর্ব চতুর্দশ শতাব্দীতে ইলামী জাতিগোষ্ঠী ইরানের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে শাসন করত। ইলামী গোত্রের প্রভাবশালী শাসকরা প্রাচীন শুশ নগরী সহ আশেপাশের বিশাল এলাকা জুড়ে রাজত্ব করত। তাদের পাশেই সুমেরীয় এবং এরপর আজকের ইরাকের বাবেলীয়রা ছিল তাদের প্রতিবেশী। সুমেরি একটি জাতির নাম। তাদের আদি বাসস্থান ছিল বর্তমান ইরাকের মেসোপটেমিয়ার উত্তর পূর্বে। তাদের সভ্যতাকে বলা হয় সুমেরীয় সভ্যতা। বিজ্ঞানের ক্ষেত্রে সুমেরীয়দের যথেষ্ট অবদান ছিল। তারা জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা আবিষ্কার করেন। তারা জ্যোতির্বিজ্ঞানেরও চর্চা করতেন। গণিত শাস্ত্রেও তাদের ভূমিকা ছিল। সুমেরীয়দের সাথে তৎকালীন ইলামীদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাদের মধ্যে ঘনিষ্ঠ সাংস্কৃতিক ও ব্যবসায়িক যোগাযোগ ছিল। বলা যায় উন্নত সংস্কৃতি ও সভ্যতার দিক থেকে এই দুই জাতির সমৃদ্ধিকে আলাদা করে দেখার কোনো সুযোগ ছিল না। ইলামীদের 3,500 বৎসরের শাসনকালে জ্ঞান বিজ্ঞান ও সাংস্কৃতিক ক্ষেত্রে তারা এত বেশি অবদান রাখতে সক্ষম হয় যে পরবর্তী ইরানি সভ্যতার বিভিন্ন যুগে তার প্রভাব পড়েছিল।
যাই হোক, ইলামী সভ্যতার নিদর্শন বা স্মৃতিচিহ্ন খুব কমই আবিষ্কৃত হলেও তাদের ব্যবহৃত ভাষা ও অক্ষর জ্ঞান পরবর্তীতে বহুকাল পর্যন্ত পার্স সহ ইরানের অন্যান্য সভ্যতার যুগেও ব্যবহৃত হয়েছে। প্রাচীন শুশ অঞ্চলে ইলামী সভ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে হলে আরও প্রত্নতাত্ত্বিক গবেষণা ও আবিষ্কার জরুরি। কিন্তু এ পর্যন্ত যতটুকু নিদর্শন পাওয়া গেছে তাতেই প্রাচীন ইলামী সভ্যতার বিশালত্ব ও গভীরতা উপলব্ধি করা যায়। শুশ অঞ্চল ও এর পার্শ্ববর্তী মেসোপটেমিয়া অঞ্চলের জাতিগুলোর মধ্যে প্রচলিত গণিতশাস্ত্র ছিল মানুষের দৈনন্দিন জীবন ও কাজকর্মের সঙ্গে সম্পর্কযুক্ত। বাণিজ্যিক লেনদেন, উপাসনালয় ও গৃহ নির্মাণ, কৃষিজমি ভাগাভাগি, কৃষিপণ্যের হিসাব নিকাশ, যুদ্ধের সময় সেনাদের রসদের হিসাব রাখা প্রভৃতি কাজে ইলামী যুগে গণিতের ব্যাপক ব্যবহার ছিল। শুশ অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন কাজে এ পর্যন্ত যেসব নিদর্শন উদ্ধার করা হয়েছে তার মধ্যে 3,400 বছর আগে তৈরি কিছু মাটির ফলক পাওয়া গেছে, যেখানে সেই যুগে জ্যামিতি ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।
শুশ অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন কাজ চালিয়ে প্রাপ্ত নিদর্শনের মাধ্যমে তৎকালীন যুগে গণিত ব্যবহারে যে সামান্য প্রমাণ পাওয়া গেছে তাতে বোঝা যায় তখনকার ধর্মীয় ব্যক্তিত্ব বা পুরোহিতদের বেশিরভাগই ছিলেন গণিতে পারদর্শী। প্রাপ্ত নিদর্শনে শুধু যে সংখ্যা ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে তাই নয়, একই সাথে মৌলিক গণিতের তাত্ত্বিক সমাধানে পৌঁছানোরও প্রমাণ পাওয়া গেছে। এমন প্রমাণও পাওয়া গেছে যে ইলামীরা বিভিন্ন আকৃতির ত্রিভুজ ও বহুভুজের সাথেও পরিচিত ছিল, অর্থাৎ তারা জ্যামিতির নিয়মকানুন সম্পর্কে অবহিত ছিলেন। যদিও খ্রিস্টপূর্ব ষষ্ঠ ও সপ্তম শতাব্দীতে ইলামিদের তাত্ত্বিক গণিত শাস্ত্রে অগ্রগতির প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু ভবন নির্মাণ শৈলী থেকে তাদের আধুনিক জ্যামিতি জ্ঞানের প্রমাণ পাওয়া যায়। এছাড়া ওই যুগে জ্যোতির্বিদ্যা ও সঙ্গীত শিল্পেও বেশ অগ্রগতি লাভ করেছিল, যা থেকে ইলামিদের মধ্যে গণিতের ব্যাপক ব্যবহার ও গুরুত্বের প্রমাণ পাওয়া যায়।
যাই হোক, প্রাচীন ইরানের ইলাম সভ্যতা গড়ে উঠেছিল কারুন নদীর অববাহিকায়। নদীটির উৎপত্তি খুজিস্তানের জার্দকুহ পাহাড়ে। 445 মাইল দীর্ঘ কারুন নদীটি ইরানের একমাত্র নৌ চলাচলের নদী। হিব্রু বাইবেলে এই নদীর নাম গিহন। যে চারটে নদীর কথা হিব্রু বাইবেলে বর্ণিত হয়েছে তার মধ্যে গিহন বা কারুন ছিল একটি। এছাড়া হিব্রু বাইবেলে ইলাম শব্দটিও এসেছে। ইলামীয়রা কথা বলত অসেমেটিক ভাষায়। কারুন নদীর অববাহিকায় পরিশ্রমী মানুষ কৃষির উদ্ধত্ত থেকে গড়ে তোলেন নগর, গড়ে তোলে ইলাম সভ্যতা। ইলাম সভ্যতায় কিরিরিশা নামে দেবীর কথা জানা যায়। সম্ভবত উর্বরতার দেবী ছিলেন কিরিরিশা। সেখানে অসংখ্য কিরিরিশা দেবীর উপাসনালয় গড়ে উঠেছিল। ইলামীয় পানপাত্র পরবর্তীকালে পারস্যের শিল্পরীতিকে প্রভাবিত করেছিল।
তো শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান শীর্ষক অনুষ্ঠানে প্রাচ্য ও পাশ্চাত্যে ইরানি মনীষীদের অবদান, প্রাচীন ইরানের ইলামী সভ্যতায় গণিতের ব্যবহার এবং ইলামীদের ইতিহাস সম্পর্কে আলোচনাটি শুনলেন। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয়জন, শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে ফার্সি নববর্ষ নওরোজের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন, আশা করছি সবাই ভালো সুস্থ আছেন। আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। আজও অনুষ্ঠান শুরু করব একটি মূল্যবান বাণী শুনিয়ে। আমিরুল মোমিনিন হজরত আলী আলাইহিসাল্লাম বলেছেন, ক্ষমা করায় সংকীর্ণতা, নিকৃষ্ট ধরনের ত্রুটি আর দ্রুত প্রতিশোধ নেওয়া গুরুতর গুণাহ।
আমরা সবাই নিজেদের মধ্যে ক্ষমার মানসিকতা গড়ে তুলব এবং দ্রুত প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকব, এ কামনা করে চিঠিপত্রের দিকে নজর দিচ্ছি। আসরের প্রথম চিঠিটি এসেছে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার রানী সংকোইল উপজেলার জগদল গ্রাম থেকে, আর পাঠিয়েছেন মাহমুদুল হাসান। এ শ্রোতা ভাই আমাদের একজন পুরনো শ্রোতা হলেও চিঠি লিখলেন এই প্রথম।
প্রথম চিঠি, তাহলে দেরি না করে ঝটপট না চিঠিখানা পড়ে শোনান।
জি, পড়ছি। মাহমুদুল হাসান ভাই লিখেছেন, আমার রেডিও তেহরান শোনার হাতে ঘড়ি হলো আমার বাবা। শাল মনে নেই, আমরা ভাই বোনেরা সন্ধ্যায় হারিকেন বা কুপি জ্বালিয়ে মাগরিবের সালাত আদায় করে পড়তে বসতাম। বাবা শিক্ষক ছিলেন, তাই তিনি সবসময় দেশ বিদেশের খবর রাখতেন। কোনো দিন ঈশার সালাতের আগে, আবার কোনো দিন ঈশার সালাতের পরে রেডিও নিয়ে বসতেন। যেদিন বাবা কোনো কারণে বাড়ির বাইরে থাকতেন, সেদিন মা আমাকে বলতেন রেডিও অন করে তেহরানের খবর শুনতে।
বাবা মার মাধ্যমে আপনি রেডিও তেহরান শোনা শুরু করেছেন জেনে ভালো লাগলো। তো এ শ্রোতা বন্ধু, এখন কিভাবে আমাদের অনুষ্ঠান শুনেন সে সম্পর্কে লিখেছেন কি?
হ্যাঁ, লিখেছেন। মাহমুদুল হাসান ভাই জানিয়েছেন, আগে রেডিওতে শুনতাম, এখন ফেসবুকে লাইভে। অফিস হতে বাসায় ঢুকেই রেডিও তেহরানের খবরের সময় হয়ে যায়, তাই সে অবস্থাতে ল্যাপটপ ছেড়ে আগে খবর শুনি। অনেক ভালো লাগে, সংবাদসহ অন্যান্য পরিবেশনা। চিঠিপত্রের আসর নিয়মিত শুনতে না পারলেও অনিয়মিত শ্রোতা হিসেবে বেশ ভালোই লাগে।
ভাই মাহমুদুল হাসান, আপনার চিঠিটি শুনে আমাদের বেশ ভালো লাগলো। আশা করি এখন থেকে নিয়মিত লিখবেন। কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদাত হোসেন পাঠিয়েছেন পরের মেইলটি। মহাবীর হজরত আলী আলাইসাল্লামের জন্মদিন উপলক্ষে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটির প্রশংসা করে তিনি এই চিঠিটি পাঠিয়েছেন। লিখেছেন, হজরত আলী আলাইসাল্লাম ইসলামের ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল ব্যক্তির নাম। প্রতিটি মুসলমান তাকে শ্রদ্ধা করে, ভালোবাসে এবং অনুসরণের চেষ্টা করে। এমন একজন ব্যক্তি সম্পর্কে অনুষ্ঠান প্রচার করে রেডিও তেহরান আমাদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছে। এই অনুষ্ঠান থেকে আমরা হজরত আলী আলাইসাল্লামের বিভিন্ন গুণাবলীর সম্পর্কে জানতে পেরেছি। তিনি একদিকে ছিলেন মহাবীর, অন্যদিকে অতি দয়ালু একজন মানুষ। তিনি ছিলেন অত্যাচারীর ত্রাস, অন্যদিকে মজলুমের বন্ধু। আজকের অনুষ্ঠান থেকে এই মহৎ নেতা সম্পর্কে জানতে পেরে খুব ভালো লেগেছে। তবে আমরা মনে করি রেডিও তেহরানের বাংলা বিভাগ হতে হজরত আলী আলাইসাল্লাম সম্পর্কে অন্তত 200 পর্বের একটি ধারাবাহিক অনুষ্ঠান প্রচার করলে আরও ভালো হয়।
হজরত আলী আলাইসাল্লামের পবিত্র জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। আর এই মহান ইমামকে নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান প্রচারের প্রস্তাবটি আমাদের বিবেচনায় থাকল। চিঠি আর মতামতের জন্য মোহাম্মদ শাহাদাত হোসেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের পর এবার ভারত থেকে আসা একটি মেইলের দিকে নজর দিচ্ছি। এটি পাঠিয়েছেন এস এম জাকির হোসেন। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার VRL ক্লাবের সভাপতি। রেডিও তেহরানকে নির্ভরযোগ্য বেতার প্রতিষ্ঠান আখ্যায়িত করে তিনি লিখেছেন, গ্রাম বাংলার ঘরে ঘরে রেডিও তেহরানের অনুষ্ঠান শোনা যায়। সঠিক সংবাদ শুনতে রেডিও তেহরানের অনুষ্ঠানকে বেশি গুরুত্ব দিয়ে থাকে সবাই। তবে রেডিও তেহরান ধর্মীয় বিষয়াদি এবং ইরানের জীবনযাত্রা বিভিন্নভাবে তুলে ধরে। অন্য বেতার যা দেয় না, রেডিও তেহরান তাই দিয়ে থাকে।
ভাই জাকির হোসেন, রেডিও তেহরান সম্পর্কে আপনার মূল্যায়ন আমাদের অনুপ্রাণিত করেছে। আশা করি এভাবেই চিঠি লিখে আমাদের প্রেরণা যোগাবেন। শিশু কিশোরদের অনুষ্ঠান রংধনু আসর সম্পর্কে সংক্ষিপ্ত তিনটি মেইল আমার হাতে রয়েছে। দুটি এসেছে নারায়ণগঞ্জের বন্দর থানার আলী সাহারদি থেকে, আর লিখেছেন এইচ এম তারেক ও সাইফ আহমেদ উৎস। তারেক ভাই লিখেছেন, রংধনু আসরে রাগ নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে জেনে উপকৃত হলাম। সত্যি বলতে কি, আমার রাগ অত্যন্ত বেশি। রংধনু আসর শোনার পর আমার রাগ নিয়ন্ত্রণে আনতে পেরেছি।
বাহ, আমাদের অনুষ্ঠান কাজে আসছে তাহলে। তো সাইফ আহমেদ উৎস রংধনু আসর সম্পর্কে কি লিখেছেন?
তিনি লিখেছেন, রংধনুতে এক গ্লাস পানি, পাখি আর মৌমাছি, ভালো কপাল মন্দ কপাল, ইগলছানা আর মুরগি, বন্ধুত্ব, অহেতুক সন্দেহ শীর্ষক অনুবাদ গল্পগুলো ভীষণ ভালো লাগলো। এদিকে মুন্সীগঞ্জের গজারিয়া থানার ইমামপুর থেকে ফারিয়া খানম মুমু জানিয়েছেন, রংধনু আসরে প্রচারিত ইন্দুর বিড়ালের গল্পটি শুনে অনেক ভালো লেগেছে। গল্পটি যেমন আনন্দদায়ক, তেমনি শিক্ষণীয়। ধন্যবাদ।
আসরের এ পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠানের নানা দিক নিয়ে কথা বলব এক বাংলাদেশি শ্রোতা বোনের সঙ্গে। প্রথমে তার পরিচয় জানা যাক।
আমার নাম রুশিয়া জামান রত্না। আমার বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে 2016 সালে অনার্স এবং 2017 সালে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা। এছাড়াও আমি বিভিন্ন অনলাইন ম্যাগাজিনে ছোট গল্প এবং বুক রিভিউ লিখে থাকি।
বোন রুশিয়া জামান রত্না, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানতে চাইব, আপনি কবে থেকে রেডিও তেহরান শুনছেন এবং কিভাবে এই বেতারের সন্ধান পেলেন?
আমি 2015 সাল থেকে রেডিও তেহরান শুনছি। বিশ্ববিদ্যালয়ের হলে থাকাকালীন সময় আমার ডিপার্টমেন্টের একজন সিনিয়র আপুর কাছ থেকে আমি রেডিও তেহরান সম্পর্কে জানতে পারি এবং এরপর ফেসবুকে রেডিও তেহরান গ্রুপে আমি সদস্য হই। এভাবেই রেডিও তেহরানের সাথে আমার পরিচয়।
আচ্ছা, কোন বৈশিষ্ট্যের কারণে আপনি রেডিও তেহরান শুনছেন?
আমার কাছে মনে হয় রেডিও তেহরানের সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো এর সংবাদের বস্তুনিষ্ঠতা। এছাড়া সংবাদ বিশ্লেষণ, বিভিন্ন ফিচার এবং বিভিন্ন ইসলামের ঐতিহাসিক যে ঘটনা এখানে প্রচার করা হয় সেগুলো শুনতে আমার ভালো লাগে। রেডিও তেহরানের আরেকটি বিষয় আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে রেডিও তেহরান শ্রোতাদের মতামতকে বেশ গুরুত্ব দিয়ে থাকে। শ্রোতা বান্ধব রেডিও তেহরানের উত্তরোত্তর সাফল্য আমি সবসময় কামনা করি।
বাংলাদেশে রেডিও তেহরানের প্রভাব কেমন বলে আপনি মনে করেন?
বাংলাদেশে রেডিও তেহরানের প্রভাব বেশ, দিন দিনের জনপ্রিয়তা যেরকম বৃদ্ধি পাচ্ছে ঠিক একইভাবে রেডিও তেহরানের সংবাদের ওপর মানুষের আস্থাও বৃদ্ধি পাচ্ছে। অনেক সময় পশ্চিমা বিরোধী কোনো নিউজ আমরা সচরাচর মিডিয়াগুলোতে পাই না, কিন্তু রেডিও তেহরানের মাধ্যমে সেই সংবাদগুলো আমাদের চোখের সামনে তুলে ধরা হচ্ছে। এছাড়া যাদের ইরানে যাদের আগ্রহ আছে তারা রেডিও তেহরানের মাধ্যমে ইরান সম্পর্কেও নানা ধরনের তথ্য জানতে পারছে। আমি দেখেছি, আমি যখন হলে ছিলাম কিংবা ডিপার্টমেন্টে যখন আমি ক্লাস করতে যেতাম, আমি আমার সহপাঠীদেরকে দেখেছি যারা রেডিও তেহরান নিয়মিত শোনে। এমনকি আমরা রুমে যখন ছিলাম তখন রুমমেটরা মিলে রেডিও তেহরান জোরে সাউন্ড দিয়ে আমরা সবাই মিলে শুনতাম। বিভিন্ন ইতিহাসের ঘটনা, ইসলামের ঘটনাগুলো আমাদের মুগ্ধ করত এবং এখনও আমি বাসায় রেডিও তেহরান সবসময় শুনি।
সবশেষে আপনার কাছে জানতে চাইব, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ইরানের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন?
ইরান নিয়ে বলতে গেলে আমি বলবো, নিঃসন্দেহে ইরান বর্তমান বিশ্বে একটি শক্তিশালী পরাশক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। মধ্যপ্রাচ্য তো বটে, বরং আমাদের ভারত উপমহাদেশ কিংবা বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, চীন এইসব জায়গাতেও ইরান বেশ প্রভাব বিস্তার করতে পারছে। আমরা দেখেছি 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরানকে একের পর এক অবরোধ দেওয়া হলো, কিন্তু তারপরও কিন্তু ইরান দমে যায়নি, বরং তারা শিক্ষা, চিকিৎসা, সামরিক, সাংস্কৃতিক প্রতিটা ক্ষেত্রে তারা উন্নয়ন করতে পেরেছে। এছাড়া আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে 2015 সালে যে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তিটি স্বাক্ষরিত হলো, সেটা ইরানের অন্যতম একটা সফলতা বলে ধরে নেওয়া হয়। আমরা দেখেছি ইরানকে ইসরায়েলের বিরুদ্ধে একমাত্র হুমকিদাতা হিসেবে, যেটা মুসলিম দেশ হিসেবে আমাদের সত্যিই গর্বিত করে। যদিও অনেক শক্তিশালী মুসলিম দেশ রয়েছে, কিন্তু ইরানের মতো সোচ্চার মুসলিম দেশ সত্যিই বিরল। আমরা ফিলিস্তিনের প্রতিটা পদক্ষেপে আমরা ইরানকে পাশে পেয়েছি। রোহিঙ্গা ইস্যুতে আমরা দেখেছি ইরান সোচ্চার ছিল, কাশ্মীর ইস্যুতে ইরান সোচ্চার ছিল। তো এইসব ঘটনাগুলো প্রমাণ করে যে ইরান খুব অচিরেই বিশ্ব শক্তিতে একটি পরাশক্তি হিসেবে নিজের অস্তিত্বকে জানান দেবে।
বোন রুশিয়া জামান রত্না, ইরান সম্পর্কে আপনার কথাগুলো আমাদের খুব ভালো লাগলো। তো আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার জন্য আপনাকে প্রিয়জন অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
আসরের এবারের চিঠিটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে, আর পাঠিয়েছেন বিধান চন্দ্র স্যান্ডাল। তিনি লিখেছেন, বসন্তে প্রকৃতি যৌবন প্রাপ্ত হয়, আর যৌবন প্রাপ্ত প্রকৃতিতে রেডিও তেহরান মনকে করে তোলে আরও প্রাণচঞ্চল। নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও সময়োপযোগী বিশ্ব সংবাদ, সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত এবং পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা সংবাদ পিয়াসী মনকে করে তোলে তৃপ্ত। রেডিও তেহরানের রংধনু প্রিয়জন, গল্প ও প্রবাদের গল্প দেহ মনে ছড়িয়ে দেয় নব শিহরণ। একদিকে প্রকৃতির অপার সৌন্দর্য, অন্যদিকে রেডিও তেহরানের অনুষ্ঠানের মুগ্ধতা, দুইয়ে মিলিয়ে যেন সত্যিকারের এক অদ্ভুত মায়াজাল সৃষ্টি করে।
বিধানদার এই চিঠিতে রেডিও তেহরানের প্রতি তার সত্যিকারের ভালোবাসা ফুটে উঠেছে। তাকে ইরানের নানা রঙের গোলাপ ও টিউলিপ ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। রংপুরের পীরগাছা উপজেলার সৈয়দপুর গ্রাম থেকে এটিএম আতাউর রহমান রঞ্জু পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, ভালোবাসা ভালো লাগার আরেক নাম রেডিও তেহরান। এ বেতারের কাছ থেকে অনেক কিছু শুনছি জানছি। রেডিও তেহরানের সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা, সুন্দর সুন্দর প্রাণবন্ত অনেক অজানা বিষয়ে জানার সুযোগ করে দেওয়ার জন্য। সাথে আছি সবসময়।
আমাদের সাথে থাকার জন্য রঞ্জু ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে শরীফা আক্তার পান্না পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, একুশ ফেব্রুয়ারি রোববার রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠানগুলো হল বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, আসমাউল হোসনা, কথাবার্তা ও একটি বিশেষ অনুষ্ঠান। প্রতিটি অনুষ্ঠানে ছিল দারুণ উপভোগ্য ও শিক্ষণীয়। তবে সবকিছুকে ছাপিয়ে যে অনুষ্ঠানটি আমার হৃদয়ে আপ্লুত করেছে সেটি হল হজরত ইমাম মোহাম্মদ তাকি আল ইসলামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে প্রচারিত বিশেষ অনুষ্ঠান। এমন চমৎকার তথ্যবহুল একটি অনুষ্ঠানের জন্য রেডিও তেহরানের বাংলা বিভাগকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
বোন শরীফা আক্তার পান্না, কষ্ট করে অনুষ্ঠান শোনার পর মতামত জানিয়ে চিঠি লেখার জন্য আপনাকেও ধন্যবাদ। আশা করি নিয়মিত চিঠি লিখবেন। আসরের শেষ চিঠিটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে, আর পাঠিয়েছেন তরুণ মৈত্র। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরান বাংলা বিভাগের একজন পুরাতন শ্রোতা, তবে কয়েক বছর রেডিও তেহরানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পুনরায় মুর্শিদাবাদ জেলার শ্রোতা নাজিমুদ্দিন ভাইয়ের অনুপ্রেরণায় রেডিও তেহরান শুনতে শুরু করেছি। অনুষ্ঠান শুনছি, ভালো লাগছে। কিছু অনুষ্ঠান রেকর্ডিং করেও রাখি, পরবর্তীতে মুসলিম ভাইদের শোনাই। একজন আদর্শ মানুষ গড়ার কারিগর হিসেবে ভূমিকা পালন করে রেডিও তেহরান।
শ্রোতাবন্ধু তরুণ মৈত্র, আপনার চিঠি পড়ে আমাদের ভীষণ ভালো লেগেছে, আশা করি আবারও লিখবেন। অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকজন ডিএক্সআর বন্ধুর নাম ঠিকানা জানিয়ে দিচ্ছি, যারা আমাদের অনুষ্ঠান শুনে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন। ভারতের ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে এস এম নাজিমুদ্দিন, দক্ষিণ দিনাজপুর থেকে বিধানচন্দ্র সেনল ও রতন কুমার পাল, বাংলাদেশের গাজীপুর থেকে ফিরোজ আলম এবং টাঙ্গাইল থেকে আবু তাহের।
তো যারা অনুষ্ঠান শোনার পাশাপাশি কষ্ট করে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
অনুষ্ঠান থেকে বিদায় নেয়ার আগে শ্রোতাবন্ধুদের জন্য রয়েছে একটি ফার্সি গান। আপনারা ফার্সি নববর্ষের এই গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
নওমুসলিমদের আত্মকথা। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। নওমুসলিমদের আত্মকথা নিয়ে আয়োজিত এই আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। 2003 সালে গ্রীষ্মের শেষ দিকে ফরাসি সরকার সেদেশের স্কুল কলেজগুলোতে মেয়েদের ইসলামী পোশাক পরার বিরুদ্ধে ব্যাপক নেতিবাচক প্রচারণা চালায়। এরকম অবস্থা নিয়ে ফরাসি সরকার চেয়েছিল বিভিন্ন পন্থায় জনমতকে নিজেদের অনুকূলে আনতে, কিন্তু এসব সত্ত্বেও সেখানে ইসলামের প্রতি জনগণের অনুরাগ বেড়েছে বই কমেনি। চলুন আজকের আসরে আরো বিস্তারিত আলোচনা করা যাক।
ফ্রান্সে সেকুলার শাসন ব্যবস্থা রয়েছে। তাদের ভাষা অনুযায়ী সেখানে বিশ্বাসের স্বাধীনতা রয়েছে। পারিভাষিক অর্থে সেখানকার সরকার কারো ব্যক্তিগত বিষয়ে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করে। ব্যক্তিগত ব্যাপারে নিরপেক্ষ থাকা তাদের সরকার ব্যবস্থার মৌলিক একটি ভিত্তি বলে মনে করা হয়। অতএব তাদের নিজেদের দেশের মেয়েদের উপর হিজাব ব্যবহারের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা মোটেই সমীচীন নয়। স্কুল কর্তৃপক্ষ যদিও বলেছে যে ফ্রান্সে সর্বপ্রকার ধর্মীয় পোশাক ব্যবহারের উপরেই নিষেধাজ্ঞা রয়েছে, তারপরও এই আইন আসলে ইসলামী হিজাবকেই টার্গেট করা হয়েছে। ফ্রান্সের অভ্যন্তরে হিজাবের বিস্তারে পশ্চিমারা যে ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে, এই পদক্ষেপ তারই প্রমাণ বহন করে। কেননা ফ্রান্সের পরপরই ইউরোপের অন্যান্য দেশেও ইসলামী হিজাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এত কিছুর পরও পশ্চিমা গণমাধ্যমগুলোর পর্যালোচনা এবং সর্বশেষ প্রতিবেদন থেকে প্রমাণিত হয়েছে, ইসলামকে কোণঠাসা করার লক্ষ্যে জার্মানি এবং ফ্রান্সের মতো অন্যান্য পশ্চিমা দেশে ব্যাপক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও সেসব দেশে ইসলাম যে কোণঠাসা হয়নি তাই নয়, বরং সেসব দেশে হিজাবের প্রতি অনুরাগ তথা ইসলাম গ্রহণের প্রবণতা লক্ষ্য করেছে সবাই। প্যারিসে বসবাসরত নাকাতা খাওলা নামের জাপানি এক রমণী ইসলাম গ্রহণ করেন। মুসলমান হবার পর তিনি যখন হিজাব পরলেন, তখন তিনি তার অস্তিত্বে নতুন এক মূল্যবোধ ও পরিচিতি অনুভব করতে লাগলেন। হিজাবকে তিনি তার উন্নয়ন ও বিকাশ এবং সমাজে নারীদের আরও বেশি উপস্থিতির সহায়ক বলে উল্লেখ করেন। তিনি তার ইসলাম গ্রহণের পেছনে কি কারণ ছিল সে সম্পর্কে বলেছেন,
ইসলাম গ্রহণ করার আগে ফ্রান্সের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হিজাবধারী মেয়েদের ব্যাপারে বিশেষ ধরনের আলাপ আলোচনা হতো, অবশ্য এখনও হচ্ছে। বেশিরভাগই মনে করত ফ্রান্সের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের ধর্মীয় ব্যাপারে নাক গলানো উচিত। আমি নিজেও অমুসলিম থাকাকালে ভাবতাম স্কুল কর্তৃপক্ষ কেন ছাত্রীদের স্কার্ফ পরার মতো ছোট্ট একটি বিষয় নিয়ে এরকম বাড়াবাড়ি করছে। অমুসলিমরা সবসময় ভাবত মুসলিম নারীরা ইসলামের রীতিনীতি বা ঐতিহ্যগুলোর অনুসরণ করতে বাধ্য হবার কারণেই ইসলামী পোশাক পরে। এ কারণে অমুসলিমরা ভাবত মুসলিম নারীর হিজাব নারীদের ওপর এক ধরনের জুলুম বা অত্যাচারের শামিল। তাই হিজাব তুলে নেওয়ার মধ্যেই নারীদের স্বাধীনতা ও মুক্তি নিহিত রয়েছে বলে তারা বিবেচনা করত। বিশ্বব্যাপী এখন অমুসলিম নারীগণ ইসলাম গ্রহণের পর উপলব্ধি করছেন যে হিজাব কতটা যুক্তিসঙ্গত একটি ধর্মীয় প্রথা। আমি নিজেও তাদেরই একজন। আমার হিজাব আমার বর্ণগত কিংবা প্রথাগত কোনো পরিচয়ের অংশ নয়, কিংবা এর কোনো রাজনৈতিক বা সামাজিক অর্থও নেই। আমার হিজাব একান্তই আমার ধর্মীয় পরিচয়।
জাপানি নওমুসলিম নাকাতা খাওলা বলেন, আমি যখন ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নেই তখন একদম ভাবিনি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারব কিনা, কিংবা নিজের হিজাব সংরক্ষণ করতে পারব কিনা। মুসলমান হবার আগ্রহ এত বেশি ছিল যে মুসলমান হবার পর যেসব পরিবর্তন আমার জীবনাচারে আসবে সেসব ব্যাপারে একেবারেই উদ্বেগহীন ছিলাম। ইসলাম গ্রহণ এবং হিজাব পরার ব্যাপারে মিস নাকাতা বলেন, প্যারিসের মসজিদে একটি বক্তৃতা শোনার পর হিজাব পরার গুরুত্বটা উপলব্ধি করলাম। মসজিদের প্রতি সম্মান দেখিয়ে যে স্কার্ফটি মাথায় পরেছিলাম, মসজিদ থেকে বের হবার পরও স্কার্ফটা আর খুললাম না। ওই বক্তৃতা আমাকে এমনভাবে আত্মিক প্রশান্তি দিয়েছিল যে ইতোপূর্বে কখনোই এমন ধরনের অনুভূতির সাথে পরিচিতই ছিলাম না। তাই স্কার্ফ ছাড়া মসজিদ থেকে বের হতে একদম মন চাচ্ছিল না। শীতের কারণে সে সময় আমার স্কার্ফের প্রতি কারো নজর পড়েনি, তবে আমি নিজে ভীষণভাবে অনুভব করলাম যে অন্যদের সাথে আমার একটা পার্থক্য রয়েছে, সেই সাথে এক ধরনের পবিত্রতা এবং নিরাপত্তাও বোধ করলাম।
মুসলমান হবার আগে নাকাতাও হিজাবকে সীমাবদ্ধতা বলে মনে করতেন, কিন্তু এখন তিনি নিজেই হিজাব পরেন এবং এ ধরনের পোশাককে খুবই মূল্যবান আর ইমানের পরিচয় বলে মনে করেন। এ সম্পর্কে তিনি বলেছেন, হিজাব পরে খুব প্রফুল্ল বোধ করতাম। হিজাব আল্লাহর আদেশের অনুসরণ এবং ইমানের দূতির পরিচায়ক হিসেবে আমার কাছে সমাদৃত হয়েছিল। হিজাব করার ফলে আমার ব্যক্তিগত বিশ্বাসকে সরবে উচ্চারণ করার প্রয়োজন পড়ত না। হিজাব দেখে সবাই আমার ধর্মবিশ্বাস সম্পর্কে সুস্পষ্টভাবেই বুঝতে পারত। হিজাব লোকজনকে স্মরণ করিয়ে দেয় আল্লাহর অস্তিত্ব রয়েছে, আর আমাকেও স্মরণ করিয়ে দেয় সবসময় একজন মুসলমানের মতো আচরণ করতে হবে। একজন পুলিশ অফিসার তার পেশাগত ইউনিফর্ম পরে যেভাবে সতর্কতার সাথে দায়িত্ব পালন করে, আমিও হিজাব পরে আমার মুসলমানিত্বের বিষয়টি অনেক বেশি উপলব্ধি করি।
মিস নাকাতা তার বর্তমান জীবনকে অত্যন্ত সুন্দর বলে মনে করেন এবং বিশ্বাস করেন হিজাবধারী নারী ব্যক্তিত্ব, মর্যাদা, প্রশান্তি এবং আত্মবিশ্বাসে সমৃদ্ধ। ইসলামে হিজাবের সৌন্দর্য সম্পর্কে তিনি বলেন, হিজাবকে অগভীর দৃষ্টিতে দেখলে কিংবা বাহ্যিক দিক থেকে দেখলে তার প্রকৃত সত্য ও বাস্তবতা সম্পর্কে জানা কঠিন হবে। যারা অসচেতনভাবে বাইরে থেকে ইসলামের দিকে তাকায়, তারা হিজাবকে মনে করতে পারে সীমাবদ্ধতা আরোপের নিদর্শন হিসেবে। কিন্তু ইসলামের ভেতরে আসলে শান্তি, মুক্তি এবং আনন্দ ও স্বাদ ছাড়া আর কিছু নেই। এ আনন্দ এমন এক আনন্দ যা ইতোপূর্বে সে পায়নি। ইসলামের অনুসারীরা এই আদর্শকে সেকুলারিজমের তথাকথিত মুক্তির পরিবর্তে গ্রহণ করেছে। এখন প্রশ্ন জাগে, ইসলাম যদি নারীদের উপর জুলুমি করবে, তাহলে ইউরোপ, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের শিক্ষিত ও তরুণীরা কেন এ ধর্মে দীক্ষিত হচ্ছে? হিজাবধারী একজন নারী ফেরেশতার মতো সুন্দর, কিন্তু গোড়ামির অন্ধত্বের কারণে অন্যরা ওই সৌন্দর্য দেখতে পায় না।
মিস নাকাতা ইসলামী হিজাবকে নারীর সৌন্দর্য বৃদ্ধির কারণ বলে মনে করেন এবং এটা ইসলামের মৌলিক একটি শিক্ষা। ইসলাম সমাজের আত্মিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে বা কর্মক্ষেত্রে নারী পুরুষের মধ্যে নিরাপদ ও বৈধ সম্পর্ক সৃষ্টির জন্য বাহ্যিক ওই পোশাক পরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে তৎপরতা চালানোর শিক্ষা দিয়েছে, যাতে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাওয়া যায়। তো শ্রোতা বন্ধুরা, পরবর্তী আসরে আবারও কথা হবে। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।